কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, আজ 26 জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুইটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, 999 টাকার প্যাকেজে পদ্মা সেতু দেখে এসে যা বললেন পর্যটকেরা। দৈনিক প্রথম আলো, ব্যাংক খাতের অপরাধ দেশকে পঙ্গু করে দিচ্ছে হাইকোর্ট। দৈনিক কালের কণ্ঠ, আওয়ামী লীগ নেতার মদের কারবার, বাদাম বিক্রেতা থেকে শত কোটি টাকার মালিক। দৈনিক মানব জমিন, আস্থা রাখুন ডিগবাজি খাব না সিসি। দৈনিক যুগান্তর, ভারতের শিরোনাম, পুলিশ রাষ্ট্রের রাজা মোদী, রাজধানীতে আটক হওয়ার পর কটাক্ষ রাহুল গান্ধীর। দৈনিক আজকাল, কেন্দ্রীয় সংস্থাগুলোর মাধ্যমে প্রতিহিংসা চরিতার্থ করছে মোদী সরকার, নতুন রাষ্ট্রপতিকে নালিশ বিরোধীদের। দৈনিক সংবাদ প্রতিদিন। এবার কয়েকটি খবরের বিশ্লেষণে যাচ্ছে। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতার মদের কারবার, বাদাম বিক্রেতা থেকে শত কোটি টাকার মালিক, খবরটি নিশ্চয়ই আপনার নজরে পড়েছে, কি বলবেন এ সম্পর্কে?
আপনাকে ধন্যবাদ। দৈনিক মানব জমিন পত্রিকায় আমি এই খবর দেখেছি এবং সেখানে যে চিত্র উঠে এসেছে তা নিঃসন্দেহে অত্যন্ত ভয়াবহ, ভয়ঙ্কর এবং সেই সাথে ঘৃণারও বটে। এ কারণে আমি ব্যক্তিগতভাবে এই খবরে বা এই রকমের খবরে ক্ষুব্ধ হই, ব্যথিত হই। সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে যে এই যে মুন্সীগঞ্জের আজিজুল ইসলাম, যিনি দিন মজুর খেটেছেন, বাদাম বিক্রি করেছেন, আইসক্রিম বিক্রি করেছেন, তিনি এখন কোটি কোটি টাকার মালিক এবং বহু সম্পদের মালিক। আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক কমিটির তিনি সদস্য। ধর্ম বিষয়ক কমিটির সদস্যের যে এই রকমের অধার্মিক কাজ, এটা ভাবতে গেলে আসলে অবাক হতে হয়। এখানে যে কথাটি বিশেষভাবে বলবো যে তার যে উঠে আসা, এই উঠে আসা তো একেবারে হঠাৎ করে একদিন দুই দিনে হয়নি, সময় নিয়েই হয়েছে। এই ঘটনাগুলো কি আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাদের কারোর নজরে পড়েনি এবং তারা কি কেউ জানতেন না যে এই আজিজুল কি ছিল আর কি হলো এবং তাকে কিভাবে রাজনীতির এত উচ্চ পর্যায়ে গ্রহণ করি? এর মানে হচ্ছে যে এই যে আমাদের সামনে প্রচলিত ধারার বড় বড় রাজনৈতিক দলগুলোর রাজনীতি, এই রাজনীতিগুলো আসলে সুস্থ নেই এবং রাজনীতি সুস্থ নেই মূলত রাজনীতিবিদদের কারণে। তাদের হাত ধরেই এই অসুস্থ রাজনীতি চর্চা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই রকমের অসুস্থ রাজনীতি চর্চা থাকবে ততক্ষণ পর্যন্ত দেশের মানুষের কল্যাণে রাজনীতি কাজ করবে না।
জনাব সিরাজুল ইসলাম, আবার গ্যাস সরবরাহ কমাচ্ছে রাশিয়া, নতুন সংকটে ইউরোপ। প্রশ্ন হচ্ছে রাশিয়া তেল গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে কিনা?
জি, রাশিয়া নতুন করে ঘোষণা করেছে যে নর্ড স্ট্রিম পাইপলাইন দিয়ে তারা গ্যাসের সরবরাহ আরো কমিয়ে দেবে। বর্তমানে ওই পাইপলাইন দিয়ে আমরা যতদূর খবর জানি যে শতকরা 40% গ্যাস সরবরাহ করা হচ্ছে, অর্থাৎ ওই পাইপলাইন দিয়ে যে পরিমাণে গ্যাস সরবরাহ করা যায় তার শতকরা 40% গ্যাস সরবরাহ করা হচ্ছে, সেখান থেকে আরো 20% কমিয়ে আনা হবে, তার মানে অনেক কমে যাবে। এই কাজটি কেন করা হচ্ছে রাশিয়া তার ব্যাখ্যা দিয়েছে, বলেছে যে পাইপলাইনে গ্যাস সরবরাহ করার জন্য যে ইঞ্জিন থাকে সেই ইঞ্জিনের সমস্যা দেখা দিয়েছে, তার সার্ভিসিং প্রয়োজন। জার্মানি বলছে বিষয়টি তার নয়। এখন যাই ঘটুক না কেন, এখানে মূল প্রশ্ন আপনি যেটি করেছেন সেটি হলো আসল, যে রাশিয়া তেল এবং গ্যাসকে ইউরোপ, আমেরিকা বা বিশ্ববাসীর জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করছে কিনা। আমি বলবো যে অস্ত্র হিসেবে তারা এখনো মনে হয় ব্যবহার করেনি, বরং রাশিয়ার তেল গ্যাস আমেরিকা ইউরোপের নিষেধাজ্ঞার শিকার। তারা এত বেশি নিষেধাজ্ঞা দিয়েছে যে রাশিয়ার তেল গ্যাস বিক্রি করার মতো পরিস্থিতি নেই। এখন যা কিনছে মূলত ইউরোপ অনেকটা দয়া দাক্ষিণ্য করে কিনছে বা তাদের প্রয়োজন মেটানোর জন্য কিনছে এবং তাদের সামনে পরিকল্পনা হচ্ছে যে তারা সময়ের ব্যবধানে বা এই বছরের শেষের দিকে রাশিয়া থেকে গ্যাস কেনা পরিপূর্ণভাবে বন্ধ করে দেবে এবং বিকল্প ব্যবস্থা করবে। তার মানে কি, তারা রাশিয়ার গ্যাস কেনা বন্ধ করে দিতে পারবে, তেল কেনা বন্ধ করে দিতে পারবে এবং তেল গ্যাসের উপর নিষেধাজ্ঞা দিতে পারবে। আর রাশিয়া এগুলোর প্রতিবাদ স্বরূপ যদি এগুলো বন্ধ করে থাকে তাহলে এগুলো করতে পারবে না, এটি কোনো গ্রহণযোগ্য যুক্তি হতে পারে না। অর্থাৎ ইউরোপ আমেরিকা যদি রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তেল গ্যাসকে কেন্দ্র করে, তাহলে রাশিয়াও তেল গ্যাসকে ব্যবহার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আমি মনে করি জাস্ট সমান সমান ব্যবস্থা নিয়ে, এতে রাশিয়ার বিশেষ কোনো দোষ আমি দেখি না।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব বাবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, রাহুল গান্ধীকে আটক করল দিল্লি পুলিশ। মঙ্গলবার রাজধানীর রাস্তায় প্রতিবাদে বসে পড়েছিলেন তিনি, তার সঙ্গেই ছিলেন আরও বহু কংগ্রেস নেতাকর্মী। পুলিশের সঙ্গে প্রায় মিনিট তিরিশের বাদানুবাদের পর রাহুলকে আটক করে পুলিশ ভ্যানে তোলা হয়। সেখানে আগে থেকে আটক হওয়া কংগ্রেস সাংসদরাও ছিলেন। আটক হয়ে কংগ্রেস নেতার প্রতিক্রিয়া, ভারত একটা পুলিশ রাষ্ট্র, মোদি এক রাজা, সংসদের কাছে উচ্চ নিরাপত্তা সম্পন্ন রাজপথে বসে মূল্যবৃদ্ধি, জিএসটি সহ একাধিক ইস্যু নিয়ে সোচ্চার হন রাহুল গান্ধী। একই সময়ে ইডির দপ্তরে জিজ্ঞাসাবাদ চলছিল সোনিয়া গান্ধীর। সোনিয়ার সঙ্গেই এসেছিলেন রাহুল, ছিলেন প্রিয়াঙ্কাও। ওখান থেকেই শহরের অন্যদিকে প্রতিবাদে যোগ দেন রাহুল। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, দেশের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানালেন বিরোধী সাংসদরা। তবে সেই সঙ্গেই সেই চিঠিতে মূল্যবৃদ্ধি ও প্রয়োজনীয় খাদ্যদ্রব্যে জিএসটি বৃদ্ধি নিয়ে আলোচনায় সরকারের অনমনীয়তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। পাশাপাশি অভিযোগ জানিয়েছেন মোদি সরকার বিরোধীদের প্রতি প্রতিহিংসা বশতই কেন্দ্রীয় সংস্থাগুলোর ক্ষমতার অপব্যবহার করছে। সোমবার সকালে দেশের 15তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন দ্রৌপদী মুর্মু, তিনিই দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। মঙ্গলবারই তাকে চিঠি লিখলেন বিরোধীরা। চিঠির শুরুতেই রাষ্ট্রপতিকে সহৃদয় অভিনন্দন ও শুভেচ্ছা জানান তারা। কিন্তু এরপরে লেখা হয়েছে, অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সংসদের বাদল অধিবেশন বাধাগ্রস্ত হচ্ছে সরকারের অনমনীয় জেদের জন্য। মূল্যবৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যে জিএসটির বিষয়ে কোনো আলোচনায় চাইছে না সরকার। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।